السلام علیکم ورحمۃ اللہ. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم اللہ الرحمن الرحیم. الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজ যে বাতেন মে আপকে সামনে পেশ,
আজ যে কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই তা মহিলাদের জন্য সেভাবেই আবশ্যক যেভাবে পুরুষদের জন্য প্রয়োজন। এই কথাগুলো থেকে যদি যেন কারো মনে এই ধারণার উদ্রেক না ঘটে যে এগুলো মহিলাদের বিষয়, এই জন্য পুরুষদের কাছে এর কোন গুরুত্ব নেই। ইসলাম নারী পুরুষ উভয় যারা এক ঘরের বাসিন্দা তাদের উপরে সমান অধিকার অর্পণ করেছে যে তোমরা নিজেদের পারিবারিক দায়িত্ব পালনের জন্য নিজেদের যে ঐক্যের যে গুরুত্ব এটি বুঝে এবং একে সমাজের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করার জন্য নিজ নিজ দায়িত্ব অনুধাবন করো। আজকালকার সমাজ বিভিন্ন সুযোগ সুবিধার কারণে, প্রচার মাধ্যমের কারণে, শিক্ষা ব্যবস্থা সহজলভ্য হওয়ার কারণে নিজেদের অধিকারের উপরে অনেক গুরুত্ব দিয়ে থাকে, জোর দিয়ে থাকে, কিন্তু এবং এত বেশি জোর দেওয়া হয় যে যা প্রয়োজনের তুলনায় বেশি, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি অধিকারের উপরে জোর দেওয়ার কারণে মানুষ, সে পুরুষ হোক বা নারী, সে নিজের যে দায়িত্ব তা সে ভুলে যায়, অথবা
সেগুলোকে দ্বিতীয় পর্যায়ে গুরুত্ব দেয় বা দ্বিতীয় পর্যায়ে ছেড়ে দেয়। নিজের অধিকার তো চায় কিন্তু অন্যের অধিকার দিতে চায় না, বা সামান্য কিছু দায়িত্ব পালন করে বা যৎসামান্য অধিকার প্রদান করে অন্যের প্রাপ্য কিছুটা দিয়ে মনে করে যে অনেক বড় অনুগ্রহ করেছে আমি তার উপর। আর আজকালকার সমাজের যে সমস্ত অশান্তি রয়েছে বা নৈরাজ্য রয়েছে, পারিবারিক পর্যায়ে হোক বা দেশীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে হোক না কেন, সর্বত্র যে অশান্তি রয়েছে তার কারণ এটি যে নিজের অধিকারকে বেশি অন্যের অধিকারের উপর প্রাধান্য দেওয়া হয় বা অন্যদের কাছে দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যাশা রাখা হয় কিন্তু নিজের দায়িত্ব সঠিকভাবে পালনের দিকে সেভাবে মনোযোগ দেওয়া হয় না। একজন মোমেন যে মুসলমান হওয়ার দাবি করে, পুরুষ হোক বা নারী, যে কোরআনকে শেষ বা চূড়ান্ত ফাইনাল শরীয়ত গ্রন্থ হিসেবে মানার দাবি করে আর একজন আহমদি পুরুষ বা মহিলা যে যুগের ইমামের হাতে বয়াতেরও দাবি করে, এমন মোমেনকে আল্লাহ তাআলা এটি বলেন যে তুমি নিজের যে দায়িত্ব আছে তাও পালনের চেষ্টা করো। যদি তুমি তোমার দায়িত্ব পালন করো, অন্যের অধিকার দাও, সমাজের প্রতিটি ব্যক্তি নিজের দায়িত্ব পালনের যদি চেষ্টা করে, তাহলে তোমাদের প্রাপ্য অধিকার অটোমেটিক্যালি তোমরা লাভ করবে বা পাবে। আর আল্লাহ তাআলা এই যে দায়িত্ব এক মোমেনের উপর ন্যস্ত করেছেন, সে দায়িত্ব দু ধরনের। একটি আল্লাহ তাআলার নিজের অধিকার, যাকে আরবিতে হুকুকুল্লাহ বলা হয়, খোদার অধিকার, খোদার প্রাপ্য, আর একটি খোদার বান্দাদের অধিকার বা প্রাপ্য, এটিকে বলা হয় হুকুকুল ইবাদ। এই দুই ধরনের অধিকার প্রদান করে, যেন এই দু ধরনের অধিকার যথাযথভাবে প্রদান করা উচিত। এভাবে অনেকেই মনে করে, অনেকে অধিকার দেয় না, বরং অধিকার দেওয়ার পরিবর্তে খোঁটা দেওয়ার রীতি অবলম্বন করে, মনে করে যে আমি বড় এহসান করেছি। আল্লাহ তাআলা যারা এই অধিকার প্রদান করে তাদেরকে ইবাদুর রহমান বলেছেন, রহমানের বান্দা, এতে পুরুষ অন্তর্ভুক্ত আর মহিলাও। আল্লাহ তাআলা এখানে রহমানের বান্দা বলে ইবাদুর রহমান শব্দ উল্লেখ করে এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন যে আল্লাহ তাআলা তার রহমানিয়তের কল্যাণে তোমাদের অশেষ কল্যাণে ভূষিত করেছেন, নেমতরাজিতে ভূষিত করেছেন, মানুষকে অগণিত বৈশিষ্ট্য দিয়েছেন, বিশেষত্ব দিয়েছেন, তাকে শ্রেষ্ঠ সৃষ্টির আসনে আসীন করেছেন। এই রহমানিয়ত তার অনুগ্রহ রাজির অনেক বড় একটি অনুগ্রহ, অনেক বড় একটি এহসান, অনেক বড় একটি দয়া। আর এই রহমানিয়ত কোন পার্থক্য না করেই সবাইকে উপকৃত করছে। তো এই এহসানের কারণে তোমার ভিতর কি চেতনা সৃষ্টি হওয়া উচিত নয় যে তুমি তার বন্ধা হিসাবে দায়িত্ব যথাযথভাবে পালন করো, তার বর্ণিত পন্থা বা রীতি অনুসরণ করো? একজন মানুষ তুচ্ছ এহসানের বিনিময়ে বা তুচ্ছ নেকি করার পর চায় যে তাকে প্রশংসা করা হোক, তার কাজকে কাজের জন্য সাধুবাদ দেয়া হোক। অধিকাংশ মানুষ এমন যারা চায় যে তাদের অনুগ্রহের বা এহসানের কথা উল্লেখ করা হোক, কিন্তু আল্লাহ তাআলা যিনি সবচেয়ে বড় এহসান এবং অনুগ্রহকারী, তার কৃতজ্ঞতা প্রকাশ এবং তার দাসত্ব, তার বন্দা হওয়া হিসাবে যে দায়িত্ব বর্তায়, সেদিকে মনোযোগ যায় না। আর তার এহসান শুধু বাহ্যিক বা জাগতিক কল্যাণের সাথে সম্পর্ক রাখে না। আমরা শুধু এর শুধু জাগতিক বা বাহ্যিক উপকারিতাই লক্ষ্য করে না, বরং আধ্যাত্মিক জীবনেও তার অনুগ্রহ বাড়িতে আমরা শিখত। আর তাই এই কথার, তাই এ বিষয়েও সচেতনতা সৃষ্টি হওয়া উচিত। এক মানুষ যে মোমেন হওয়ার দাবি রাখে তার এদিকেও মনোযোগ দেওয়া উচিত। আমাদের মুসলমান হওয়া, আমাদের খোদা তালার শেষ শরীয়ত গ্রন্থকে পূর্ণ জীবন বিধান মনে করা, মুসলিমদের হাতে আমাদের বয়াত, আমাদের কাছে দাবি রাখে যে আমরা যেন শুধু বাহ্যিকভাবে বা শব্দ সর্বস্ব ইমান না রাখি, বরং সত্যিকার অর্থে আমাদের রহমানের বান্দা হওয়ার চেষ্টা করা উচিত। সে সকল দায়িত্ব এবং সে সকল কর্তব্য সর্বশক্তি নিয়োজিত করে পালনের চেষ্টা করা উচিত যা খোদা আমাদের কাছে আশা রাখেন বা যার তিনি আমাদের নির্দেশ দেন, যার জন্য আল্লাহ তাআলা, এই কারণেই আল্লাহ তাআলা নিজ রসুলদের প্রেরণ করেন যেন তারা সত্যিকার অর্থে আমাদেরকে রহমানের দাস এবং দাসী হওয়ার সঠিক পথ দেখাতে পারেন। প্রাণ জীবন প্রাণ সঞ্জীবনী বা প্রাণপ্রদ রাস্তাতে তারা দেখাতে পারেন, যেন এই পথ অনুসরণ করে আমরা নিজ দায়িত্ব পালন করে আমরা রহমান খোদার স্নেহ এবং ভালোবাসা অর্জন করতে পারি। অতএব আমাদের স্মরণ রাখতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ভুক্ত হওয়ার দাবি তখনই সত্য প্রমাণিত হবে যদি আমরা আমাদের জীবন এমন পথে পরিচালিত করি যেখানে আমরা আল্লাহর অধিকারও প্রদান করবো এবং আল্লাহ সৃষ্টির অধিকারও প্রদান করবো। আর এই অধিকার তখনই পালিত হয় যদি খোদার সাথে এক জীবন্ত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, যখন খোদার রসুলের কথায় কর্ণপাত করা হয়, যেখানে আল্লাহ যেসব কাজ আল্লাহ করার নির্দেশ দিয়েছেন বা খোদার সাথে যে সম্পর্ক স্থাপনের যে নির্দেশ দিয়েছেন যদি সেদিকে আমরা মনোযোগ দেই তাহলে সম্ভব। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াতের যেন কেবল দাবি না হয় বরং যে কাজের প্রতি আল্লাহর নির্দেশে তিনি আমাদের ডাকছেন সেই 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 কাজ যদি আমরা করি। কয়েক জুমা পূর্বে আমি কোরআনের নির্দেশের প্রতি মনোযোগ আকর্ষণ করেছিলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম, অর্থাৎ আল্লাহ এবং রসুলের ডাকে কর্ণপাত করো এবং শোনো যখন তারা তোমাদের জীবিত করার জন্য ডাকেন। এখানে মোমেনদের জীবিত করার জন্য ডাকা এই শব্দ ব্যবহার হয়েছে। সাহাবাদের যুগে কোরআন নাজেল হয়েছে তাদের জন্য এই নির্দেশই ছিল আর সকল মুসলমানের জন্য এটি এই নির্দেশ দেওয়া হয়েছে যে আধ্যাত্মিক জীবনের প্রতি মনোযোগী হও, যে জীবনের প্রতি ডাকা হচ্ছে সেটি আধ্যাত্মিক জীবন। যখন আল্লাহ এবং তার রসুল কোন কাজের দিকে ডাকেন, কোন কথার দিকে মনোযোগ আকর্ষণ করেন, সে কথাগুলো মনোযোগ সহকারে শুনো, কেননা এই সকল কথার সাথে তোমাদের আধ্যাত্মিক জীবন সম্পর্কযুক্ত। আধ্যাত্মিক জীবনের জন্য আমরা কথা যে আধ্যাত্মিক জীবন সম্পর্কে আমরা কথা বলি, আধ্যাত্মিক জীবনের কথা বারবার প্রকাশও করি, কিন্তু সত্যিকার অর্থে এটি দেখার প্রয়োজন যে আমাদের কয়জন আছে যারা এই আধ্যাত্মিক জীবন লাভের বিষয়ে সচেষ্ট। সেই চেষ্টা কি? চেষ্টা হলো আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মেনে চলা। এই দৈহিক জীবন জাগতিক জীবনের একদিন অবসান ঘটবে। চিরস্থায়ী জীবনের যে নিয়ামত সেগুলো আধ্যাত্মিক জীবনের সাথে সম্পর্কযুক্ত, তাই প্রকৃত জীবন লাভকারী সে যে বাহ্যিক জীবনে বা জাগতিক জীবনে খোদার নির্দেশ অনুসারে জীবন যাপন করে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করে। আল্লাহ এবং বান্দাদের অধিকার এবং প্রাপ্য সামনে রাখে আর আর চিরস্থায়ী এই জীবনে জীবনে আল্লাহর নিয়ামত অর্জনের এটিকে কারণ কারণ করে নেয়। এই নিয়ামত অর্জনে যদি এটি কারণ হয় তাহলে এটি সেই পদমর্যাদা যখন এটি অর্জিত হলে মানুষ আব্দুর রহমান অর্থাৎ রহমানের প্রকৃত বান্দা হয়ে যায়। আল্লাহর অধিকার প্রদানকারী বান্দা যদি হতে হয় তাহলে এর জন্য চেষ্টা করতে হয়, চেষ্টা করতে হবে। এক আহমদি পুরুষ এবং মহিলা আহমদি নরনারীর স্মরণ রাখা উচিত যে হযরত মসীহ মওউদের হাতে বায়াত গ্রহণের সময় সে অঙ্গীকার করেছে যে আমি রহমান খোদার বান্দা হব। আল্লাহ তাআলার বান্দা হওয়ার অর্থ কি, এর প্রকৃত অর্থ কি? এটি সত্যিকার অর্থে বায়াতের সেই অঙ্গীকার, বায়াতের সেই শর্তাবলী যা যার উপর চলার বা যে অনুসারে জীবন যাপনের এক আহমদী বায়াতের সময় অঙ্গীকার করে প্রতিশ্রুতি দেয়। হযরত মসীহ ইসলাম বায়াতের শর্তাবলীতে এত পারফেক্ট ভাবে সেই সমস্ত অবশ্য করণীয় কাজের কথা উল্লেখ করেছেন যা এক মোমেনকে রহমানের বান্দা বানাতে পারে বা যার এক মোমেনের কাছে আশা রাখা হয় যে সে এগুলো করবে। অর্থাৎ এই এইগুলোর উপর আমলকারী কোনো পাপে লিপ্ত হতে পারে না। রহমানের রহমান খোদার বান্দা হওয়ার জন্য, আল্লাহর অধিকার প্রদানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আল্লাহর মোকাবেলায় বাকি সবকিছুকে তুচ্ছ মনে করা, গৌণ মনে করা। তাই তিনি এই অঙ্গীকার নিয়েছেন, অর্থাৎ মুসলিমদ এই অঙ্গীকার নিয়েছেন যে একজন আহমদি এক আহমদি সকল প্রকারের শেরিক বর্জন করবে, এড়িয়ে চলবে, সেটি বাহ্যিক শেরিক হোক বা প্রচ্ছন্ন শেরিক হোক। অবশ্য করণীয় বা ফরজ পালনের ক্ষেত্রে ত্রুটি তখন থেকে যায় বা নেক কর্ম করার ক্ষেত্রে দুর্বলতা তখন প্রকাশ পায় যখন মানুষ মনে করে যে প্রয়োজন হলে আমি মিথ্যা বলবো, মিথ্যার আশ্রয় নেব, কথাকে কিছুটা বিকৃত করে বা টুইস্ট করে কিছুটা হালকা ফুলকা মিথ্যা বলবো, বা সেটিকে যদি মিথ্যা সে মনে নাও করে, আসলে হুজুর বলেছেন এটি তো মিথ্যা, কিন্তু সে মনে করে কথাকে যদি কিছুটা পরিবর্তন করতে হয় কিছুটা বদলে দেব, অসুবিধা কি, কিন্তু সেটিকে নিজে মিথ্যা মনে করে না। হুজুর বলছেন এটি মিথ্যা, হুজুর বলছেন স্মরণ রাখতে হবে যে এটি এমন এক পাপ যা অন্য পাপের জন্ম দিয়ে থাকে, অন্য পাপে মানুষকে লিপ্ত করে এবং যা পুণ্যকে ধীরে ধীরে বা নেকিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়, যা ফরজ পালনের ক্ষেত্রে দুর্বলতার জন্ম দিয়ে থাকে এবং অন্যের অধিকার খর্ব করার ব্যাপারে মানুষকে প্ররোচিত করে। এই কারণে মুসলিম ইসলাম বয়াতের শর্তাবলীতে এই কথা অসাধারণ, এই কথার উপর অসাধারণ গুরুত্ব আরোপ করেছেন। অনুরূপভাবে নির্লজ্জতা পরিহার, নির্লজ্জতা এড়িয়ে চলা, এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন। আজকের সমাজের স্বাধীনতা, লাগামহীন স্বাধীনতা এবং শিক্ষার নামে, প্রগতির নামে এটিকে ধ্বংস করা হচ্ছে। যদি মানুষ ভাবে, এক বিবেকবান মানুষ যদি ভাবে, সে মানুষ যাকে আল্লাহ তাআলা অন্তর দৃষ্টি দিয়েছেন, সেই অন্তর দৃষ্টি আর আল্লাহ তাআলার এটি ফজল এবং কৃপাই মানুষ আমাদেরকে আহমদীয়ত গ্রহণের তৌফিক দিয়েছে। মানুষ যদি ভাবে তাহলে বুঝবে যে এই স্বাধীনতা এবং শিক্ষার নামে এমন কিছু কথা আছে যা জীবনকে ধ্বংস করছে। তাই স্বাধীন সমাজে বসবাস করে আমাদেরকে গভীর আত্মবিশ্লেষণ করা উচিত, নিজেদের আত্মজিজ্ঞাসা করা উচিত। প্রত্যেক আহমদী অঙ্গীকার করে রেখেছে যে সে কোনো প্রকারের জুলুম বা অন্যায় করবে না, সে বিশ্বাসঘাতকতার আশ্রয় নেবে না, সে নৈরাজ্য এড়িয়ে চলবে, প্রবৃত্তির কামনা বাসনার শিকার হবে না, বা আরো অনেক এমন অনেক বিষয় মুসলিম ইসলাম বিস্তারিত বয়াতের শর্তাবলী অন্তর্ভুক্ত করেছেন। প্রবৃত্তির এই যে কামনা বাসনাই আসলে পারিবারিক বিভিন্ন সমস্যার জন্ম দিয়ে থাকে। প্রথমে এটিকে শিক্ষা বলা হয়, নারী শিক্ষার নাম দেয়া হয়, আর সেটি বাড়তে বাড়তে কামনা বাসনার রূপ নেয় এবং এর ফলে বিভিন্ন সমস্যার উদ্ভব ঘটে। আমাদের সমাজে সবচেয়ে বড় যে সমস্যা প্রথমে মাথা চালায় তা হল পারিবারিক সমস্যা, পারিবারিক জটিলতা। এদিকে সকল নরনারীর মনোযোগ নিবদ্ধ করা উচিত। এরপর মার্জনা বা ক্ষমার বিষয়টি রয়েছে, বিনয়ের অঙ্গীকার আমরা করেছি যে এইসব অঙ্গীকার আমাদের বয়াতের শর্তাবলীর অংশ। খোদার অনুগ্রহ, তার এহসান, তার দয়াকে স্মরণ করে, তার প্রশংসার অঙ্গীকারও আমরা করেছি। খোদার হামদ এবং খোদার প্রশংসার গুণকীর্তন যদি সঠিক অর্থে করা হয়, তার অনুগ্রহরা যদি স্মরণ করা হয়, তার নির্দেশাবলী তো মানুষের মেনে চলা উচিত। এরপর ক্ষমা, মার্জনা, বিনয়, এইগুলো সহজাতভাবে তখন জন্ম নিতে থাকে একের পর এক। পর ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শনের অঙ্গীকার আছে, বিরোধ এড়িয়ে চলার, কুপ্রথা এড়িয়ে চলার অঙ্গীকার রয়েছে। বিভিন্ন কুপ্রথা এবং বিদাত জামাতে কোনো কোনো ক্ষেত্রে অনুপ্রবেশ করছে, অনেকে অনেক অজুহাতে দাঁড় করানো হয় এক্ষেত্রে, বিনা কারণে নিজের সাধ্যাতীত্বে বোঝা বহন করে, অনেকেই সাধ্যাতীত খরচ করে, যাদের সাধ্য আছে তারা যদি করে করতে পারে, কিন্তু তাদেরকে দেখে যাদের সাধ্য নেই তারাও বিয়ে শাদীতে এই ধরনের অপব্যয় আরম্ভ করে লোক দেখানোর জন্য। যেখানে দেখানোর সীমা আরম্ভ হয়ে যায় সেখানে এটি কুপ্রথা, এটি এমন এক বোঝা যা আল্লাহ তাআলা যা বহনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে বোঝা শিকার হতে আল্লাহ নিষেধ করেছেন। এদিকে এই দৃষ্টিকোণ থেকেও মানুষকে আত্মজিজ্ঞাসা করা উচিত, এরপর নামাজ পড়া যথাসময়ে,
নফল এবং তাহাজ্জুদের প্রতি দৃষ্টি দিতে হবে। এটিও হযরত মাসিহ মাসুম বয়াতের শর্তের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, পবিত্র কোরআনে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন। বয়াতের শর্ত কি? এগুলো তাই যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এবং যে সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার স্মরণ করিয়েছেন। এরপর হযরত মাসিহ মাউদ ইসলাম একথা বলেছেন, যদি তোমরা খোদার বান্দায় পরিণত হতে চাও, যদি তোমরা সত্যিকার অর্থেই মোমেন হতে চাও, তাহলে এই দায়িত্ব পালন করো যা একটি ইবাদতের রং, শুধুমাত্র বাহ্যিক নামাজের সাথে সম্পর্ক নেই, কিন্তু তোমরা তোমাদের জিহ্বাকে সর্বদা জিকরে ইলাহিতে রত থাকো, দরুদ পড়ো, তওবা ইস্তেগফার করার কথা বলা হয়েছে। মোট কথা, তার সকল বয়াতের শর্ত যেগুলো মান্য করার একটি অঙ্গীকার করে একজন আহমদী বয়াত গ্রহণ করার সময় বা আহমদীয়াত ভুক্ত হওয়ার সময়, এই জন্য যাতে তারা একটা আধ্যাত্মিক জীবন লাভ করতে পারে, এই জন্য যে আল্লাহ তালার অর্থাৎ রহমান খোদার যার অগণিত অশেষ দয়া আমাদের প্রতি রয়েছে, অনুগ্রহ রয়েছে, তার সত্যিকার বান্দায় আমরা পরিণত হতে পারি। অতএব যেমনটি আমি পূর্বেও বলেছিলাম যে আমাদের আত্মবিশ্লেষণ করা প্রয়োজন, আত্মজিজ্ঞাসার প্রয়োজন। আমাদের এই আত্মবিশ্লেষণের প্রয়োজন এবং এ বিষয়ের প্রতি আমাদের চেষ্টা প্রচেষ্টা করা উচিত যে রহমান খোদা আমাদের কাছে কি প্রত্যাশা রাখেন, এর কয়েকটি দিক এই আয়াতগুলোতে বর্ণিত হয়েছে যা অধিবেশনের শুরুতে পাঠ করা হয়েছে। এর মধ্যে হতে আমি কয়েকটি আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছি যাতে আমরা আমাদের দায়িত্ব এবং আমাদের উপর কি কি দায়িত্ব ন্যস্ত হয়েছে তা আমরা অনুধাবন করতে পারি। আমাদের স্মরণ রাখা উচিত যে একজন সাধারণ মুসলমান এবং একজন আহমদি মুসলমান, এদের ব্যবহারিক যে কর্মকাণ্ড এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকা চাই, কেননা আমরা এই যুগের ইমামকে মেনেছি, আমরা সেই আলো হতে অংশ লাভ করেছি অথবা অংশ লাভ করার দাবি করি যাকে আল্লাহ তাআলা এই যুগে মানুষকে পথ দেখানোর জন্য প্রেরণ করেছেন। যখন আলো আসে তখন অন্ধকার আপনা আপনি দূরীভূত হয়ে যায়, আর যখন অন্ধকার দূরীভূত হয় তখন ভালো এবং মন্দের মাঝে সুস্পষ্ট পার্থক্য মানুষ দেখতে পায়। যখন পথে পথ চলে তখন ভালো এবং মন্দ পথের চিহ্ন মানুষ শনাক্ত করতে পারে, ভালো এবং মন্দের মাঝে কি পার্থক্য আছে তা মানুষ দেখতে পায়। অন্যভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আধ্যাত্মিক আলোর ব্যবস্থা করা হয় তখন পাপ এবং পুণ্যের মাঝে যে পার্থক্য তা সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। পাপ হৃদয়গুলোকে আধ্যাত্মিক আলো আলোকিত করে, হৃদয়ের অন্ধকার দূরীভূত করে। অতএব এটি আল্লাহ তাআলার অপার অনুগ্রহ যে তিনি এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আগত এই আলো প্রদর্শনকারী এবং হৃদয়ের ভূমিকে আলোকিত করার পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত করার তৌফিক দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে এরপর নিজেদের মাঝে এবং সাধারণ মুসলমানের মাঝে সুস্পষ্ট পার্থক্য করে দেখানো, ছোট ছোট মন্দ কর্মের প্রতিও দৃষ্টি রাখুন এবং হৃদয় সমূহকে এই আধ্যাত্মিক আলোর জ্যোতিতে উদ্ভাসিত করুন এবং এই অবস্থায় আমাদেরকে সত্যিকার মোমেন বানায় এবং এমন মোমেনদের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা যে তিনি তাদের বন্ধু এবং সাহায্যকারী হয়ে যান। এরপর আল্লাহ তাআলা বলেন, ইউখরিজু মিনাজ জুলুমাত ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার সাহায্য লাভ করে তারা অন্ধকার হতে আলোর দিকে সফর করে, আলোর উদ্দেশ্যে তারা সফর করে। মোমেন এবং অবিশ্বাসীর মাঝে একটি সুস্পষ্ট পার্থক্য দৃশ্যমান হয়। ইমান কেবল ইসলামের ধ্বনি উচ্চকিত করার মাঝে নেই, বরং আল্লাহ তাআলার নূর থেকে বা আল্লাহ তাআলার নূর দিয়ে হৃদয়সমূহকে আলোকিত করার নাম। যখন এমন অবস্থা সৃষ্টি হবে, তখনই আল্লাহ তাআলা মন্দকে এবং মন্দ এবং অন্ধকারকে পুণ্য এবং নূর দ্বারা এবং ভালো এবং মন্দের মাঝে পার্থক্য সুস্পষ্ট করে দেন। অতএব আল্লাহ তাআলা যে আধ্যাত্মিক আলো বা জ্যোতি আমাদের দান করেছেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোরই বিকাশ এই যুগে, এর থেকে সত্যিকার অর্থে আমাদের কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন যে মসিহে মাউদ এবং মাহদিয়ে মাউদের আবির্ভাব মূলত আমারই আগমন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম একথা বলে প্রতিষ্ঠিত মসিহকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আগমন আখ্যা দিয়েছেন এবং মসিহ মাউদের মান্যকারীদের অনুসারীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারীদের মাঝে গণ্য করেছেন। অতএব একজন আহমদীকে, একজন আহমদী নারী পুরুষ সবাইকে সত্যিকার মোমেন এবং আব্দুর রহমান বানানোর প্রয়োজন, নিজেদের মাঝে সে অবস্থা সৃষ্টি করা প্রয়োজন যা সাহাবিরা নিজেদের মাঝে সৃষ্টি করেছিলেন, নিজেদের মাঝে খেলাফতের ব্যবস্থাপনা সুদৃঢ় করার জন্য সেই অবস্থা সৃষ্টি করা প্রয়োজন যা খোলাফায়ে রাশিদিনের যুগে খেলাফতের যারা সত্যিকার অনুগতশীল ছিল তারা নিজেদের মাঝে সৃষ্টি করেছিলেন। যারা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে মানেনি তাদের অধিকাংশ যদিও বাহ্যত তারা মুসলমান, কিন্তু ধর্মকে পরিত্যাগ করে তারা পার্থিবতার উদাসীনতায় নিমগ্ন হয়ে গেছে, পার্থিব অন্ধকারে তারা নিমজ্জিত হয়েছে। এরা এই আপত্তি বাহানা দেখাতে পারে, যদিও এই বাহানা আল্লাহ তাআলার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় যে আমাদেরকে তোমার নামধারীরা এবং ধর্মের যারা নেতা সেজেছে তারা মসীহ মওউদ আলাইহিস সালামকে মানতে বাধা দিয়েছে, কিন্তু একজন আহমদীর জন্য কোনো বাহানার কোনো সুযোগ নেই। যারা আল্লাহ এবং তার রসুলের শিক্ষা অনুযায়ী নিজেদের পরিচিত করার চেষ্টা করবে না, যারা নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন সৃষ্টি করে না, যারা আলোর মাঝে অবস্থান করা সত্ত্বেও আলোকে গ্রহণ করা সত্ত্বেও এই ধারণায় মগ্ন থাকে যে রাতের অন্ধকার, এই জন্য আমরা ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করতে পারি না, তাহলে এটি ভুল চিন্তাধারা। তারা জেনে রাখুক যে তারা শুধুমাত্র মৌখিক বুলি সর্বস্ব কথা বলছে, তারা হৃদয় দিয়ে এই আলো গ্রহণ করেনি এবং তারা তাদের চর্মচক্ষু দ্বারা এই আলোকে দেখেনি। যারা আহমদী তাদের কাছে আল্লাহ তাআলার নির্দেশ যে যাক্কের যে উপদেশ দাও এই বিষয়ে আমল করানোর জন্য কেউ নেই, উপদেশ দেওয়ার কেউ নেই, কিন্তু আমাদের কাছে তো এই ব্যবস্থা আছে, আমাদের কাছে কোনো অবস্থাতে কোনো বাহানা নেই, কোনো অজুহাত দেখানোর সুযোগ আমাদের নেই। এই পার্থিবতার প্রতি যে মোহগ্রস্ত হওয়ার যে যুগ, এই যুগে আমাদেরকে সকল পাপ থেকে আল্লাহ তাআলার প্রদত্ত আলো থেকে, আলোর সাহায্যে আমাদের রক্ষা করতে হবে, মন্দ হতে রক্ষা করতে হবে, সঠিক পথে পরিচালিত হতে হবে। একজন মুমিনের এই যে বৈশিষ্ট্য হওয়া উচিত এমনটি এবং হবে আমি আশা করি, যে তারা জ্যোতি থেকে সত্যিকার অর্থে লাভবান হওয়ার জন্য তারা বাহ্যিক রাতকেও আলোকিত করবে যাতে তারা এইসব পাপ থেকে রক্ষা পেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পথ প্রদর্শন করেছেন এবং বলেছেন, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, যে রহমান খোদার বান্দারা রাতের দোয়া
এবং আহাজারির মাধ্যমে খোদার রহিমিয়তকে আকর্ষণের চেষ্টা করে। আমাদের স্মরণ রাখতে হবে মুসলমানদের পতন রাতের দোয়া ভুলে যাওয়া এবং আমোদ প্রমোদে মত্ত হওয়ার কারণে এসেছে। আজকালও আমোদ প্রমোদ, ক্রীড়া কৌতুক গভীর রাত পর্যন্ত বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকা এবং অগঠনমূলক কাজে লিপ্ত থাকা, টেলিভিশন দেখা, ফিল্ম বা চলচ্চিত্র দেখা, ইন্টারনেট নিয়ে বসে থাকা, এরপর ফজরে না ওঠা, এই কারণে তাহাজ্জু তো দূরের কথা, ফজরের নামাজও মানুষ পড়ে না। ফজরের নামাজ যদি যথাসময় না পড়া হয় এখান থেকেই মানুষের অধঃপতন আরম্ভ হয়। তাই আমাদের সবার এই চেষ্টা করা উচিত, আমাদের নামাজের হেফাজতের চেষ্টা করা উচিত সকলকে। ইতিহাস আমাদের এই কথাই বলে যে পতন তখনই আরম্ভ হয় যখন আল্লাহর ইবাদত থেকে মনোযোগ সরে যায়। মুসলমানদের সাথে খোদার কোন বিশেষ কোন প্রতিশ্রুতি ছিল না, বরং শর্ত সাপেক্ষ প্রতিশ্রুতি ছিল যে রাতকে জীবিত রাখো, ইবাদতকে জীবিত রাখো, যথাসময়ে নির্দেশ অনুসারে যদি ইবাদত করো তাহলেই তোমাদের উন্নতি হবে, নতুবা অধপতন আরম্ভ হবে এবং ধর্ম থেকে তোমরা ধীরে ধীরে দূরে ছিটকে পড়বে, দূরে সরে যাবে। তো আমরা যদি আমাদের জীবনকে এইভাবে সাজাই তাহলে খোদার সত্যিকার এবং কৃতজ্ঞ বান্দাদের আমরা অন্তর্ভুক্ত হবো। আমরা আমাদের কথা এবং কাজে একথা প্রকাশ পাবে যে আমরা যুগ ইমামকে মেনেছি, এই কারণে এই পবিত্র পরিবর্তন আমাদের মাঝে সৃষ্টি হয়েছে বা হচ্ছে, বা এর জন্য আমরা আমাদের সকল শক্তি সামর্থ্য নিয়োজিত করে আমরা চেষ্টা করছি। তাই আমাদের দায়িত্ব হল আহমদীয়ত গ্রহণের পর আমরা যেন শিক্ষা নেই এবং আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমাদের এই অবস্থা অন্যদেরকেও আলোর পথের দিশা দেবে। লাজনার রিপোর্টে, খুদ্দামুল আহমদিয়ার রিপোর্টসে, আনসারুল্লাহর বিভিন্ন প্রতিবেদনে, জামাতের রিপোর্টে বলা হয়ে থাকে যে আমরা তবলিগ করেছি, তবলিগি স্টল খুলেছি, প্যাম্পলেট বা হস্তবিল বিতরণ করেছি বা অন্যান্য অনুষ্ঠান করেছি। হুজুর বলছেন ভালো কথা এসব, কিন্তু এর প্রকৃত কল্যাণ তখন লাভ হবে আপনার কথা শুনে যারা আমাদের গ্রহণ করবে তাদের অবস্থায়, তখন তারা পরিবর্তন আনতে পারবে যখন আমরা নিজেরা আমাদের ধর্মীয় শিক্ষা কার্যত নিজেদের জীবনে বাস্তবায়ন করব, যখন আমরা এর পাশাপাশি নিজেদের দুর্বলতা দূর করার পাশাপাশি খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব যে তিনি আমাদেরকে দুর্বলতা দূর করার তৌফিক দিচ্ছেন। আর যদি আমরা এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি যে খোদার সাহায্য আমাদের সাথে আছে, তিনি যেখানে আমাদের তবলিগের ফল দিচ্ছেন সেখানে আমাদেরকে আমাদের রাতকে আলোকিত করার জন্য প্রয়োজনীয় দোয়ার তৌফিক দিচ্ছেন, আর আমাদের দুর্বলতা দূরীভূত করার তিনি আমাদের তৌফিক দিচ্ছেন। এক ব্যক্তি যদি এমন রহমানের বান্দা হয়ে যায়, সে পুরুষ হোক বা মহিলা, সে যদি এমন বান্দা হওয়ার চেষ্টা করে তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এমন পরিবর্তন যে আনে নিজের মাঝে তার অনেক বড় বৈশিষ্ট্য হল ইয়ামশুনা আলাল আরদে হাওনা, তারা বিনয়ের পরাকাষ্ঠা হয়ে থাকেন, পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা বা বিচরণ করেন। তাই বিনয় অনেক বড় একটি বৈশিষ্ট্য, অনেক বড় একটি গুণ। এক মোমেন আমাদের প্রত্যেক ব্যক্তির জন্য এটি আবশ্যক, তার জন্য ফরজ আত্মবিশ্লেষণ করা, নিজের অবস্থা খতিয়ে দেখা যে আমাদের মাঝে বা আমার মাঝে এই গুণ কতটা আছে। অনেক সময় হুজুর বলছেন অনেক কথা সামনে আসে, অনেক নতুন বয়াতকারী এই জন্য পিছিয়ে যায় বা জামাত ছেড়ে দেয় যে তারা পুরনো আহমদীদের বা ওহদাদারদের মাঝে বিনয়ের পরিবর্তে অহংকার দেখে। যদিও যারা বয়েতে পর পিছিয়ে যায় এটি তাদের নিজেদের দুর্ভাগ্য যে যুগ ইমামকে তারা সত্য জেনে গ্রহণ করেছিল। গ্রহণের পর তো ইমানের ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করা উচিত, কোন কারণে স্খলনের শিকার হওয়া উচিত নয়। কোন ব্যক্তির আচার আচরণ দেখে বা ব্যবহার দেখে হোঁচট খাওয়া উচিত নয়, কিন্তু যারা এমন আচরণ প্রদর্শন করে তারা এমন লোকদের এই পাপের কারণ হচ্ছে অজান্তে অজ্ঞাতে। তাই এক মোমেনের কাজ হল আলো হয়ে দায়িত্ব পালন করা উচিত, অন্ধকার থেকে বাঁচিয়ে আলোর দিকে পরিচালনার চেষ্টা করা উচিত। এর জন্য আল্লাহর নির্দেশ অনুসারে নিজেদের জীবন সাজাতে হবে। আর এই বিনয় প্রদর্শন খোদার নির্দেশাবলীর একটি গুরুত্বপূর্ণ নির্দেশ, এটি সবসময় দৃষ্টিতে রাখতে হবে। আমরা একথা বলতে পারি না যে পুরুষদের মাঝে অহংকার বেশি বা মহিলাদের মাঝে কম, বা মহিলাদের মাঝে বেশি পুরুষদের মাঝে কম। কোনো কোনো সময় ও দাদাদের ক্ষেত্রে আমি দেখেছি, পদাধিকারীদের ক্ষেত্রে দেখেছি যে কারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কিন্তু অভিজ্ঞতা এটি আমার যে যখন কাউকে পদ দেয়া হয় অহংকার এবং অহমিকা মহিলাদের মাঝে অনেক বেশি দেখা যায় বা পরিদৃষ্ট হয়, মাথা চাড়া দেয়। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামশুন আলাল আরদে হনা, এই কথা বলে একটা ভবিষ্যৎবাণী করেছেন, অর্থাৎ এমন পদ তোমরা লাভ করবে যা এক বিজয়ী জাতি পেয়ে থাকে। যখন জয়যুক্ত হও, যখন বিজয়ী হবে, হুজুর বলছেন নিঃসন্দেহে এটি জামাতে আহমদের অদৃষ্ট এবং ভাগ্য। মুসলিম ওদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে জামাত জয়যুক্ত হবে। যখন জয়যুক্ত হও, যখন বিজয় লাভ হয়, তখনও তোমাদের মাঝে বিনয় থাকা আবশ্যক। তাই মোমেন সুলভ বৈশিষ্ট্য সৃষ্টি করে ছোট ছোট কর্তৃত্ব বা পদ নিয়ে তো কোনোভাবে অহংকার করা উচিত নয় বা সাজে না। এরপর আলো থেকে কল্যাণ মণ্ডিত হয়ে আলোর উৎস রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য বা তাদের জন্য নির্দেশ হল যে এই অবস্থা যদি তোমাদের মাঝে সৃষ্টি হয় তাহলে রহমান খোদার প্রকৃত বান্দা হবে নতুবা নয়। আর এই বৈশিষ্ট্য হল ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন অজ্ঞদের সাথে দুশ্চর্যের অধিকারী বা ঝগড়াটে মানুষের সাথে যখন বোঝাপড়া হয়, যারা নিজেদের আচার আচরণের মাধ্যমে খেপিয়ে ঝগড়ার পরিবেশ সৃষ্টি করে, সেখানে না খেপে না রেগে একই অস্ত্রের মাধ্যমে উত্তর না দিয়ে মোমেন নরনারী কি করে, রহমানের বান্দা কি করে, তারা এই কথা বলে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক বা তোমাদের উপর শান্তি বর্ষিত, আমরা তোমাদের মঙ্গলই চাই, শান্তি চাই, কল্যাণই চাই। এই অস্ত্রই এক মোমেনের সফলতার রহস্য। জুলম সীমালঙ্ঘনের কোমলতা, নমনীয়তা এবং বুদ্ধিমত্তার সাথে উত্তর দেয়া পরিবেশে অনেক মানুষকে আলো দেখানোর কারণ হয়ে থাকে। তাই এদিকে সবসময় দৃষ্টি রাখা চাই, ছোট ছোট বিষয়ে যেন ঝগড়া বিবাদ সৃষ্টি না হয়। আর আমি যেভাবে বলেছি যে বিজয় তো ইনশাআল্লাহ লাভ হবেই, বিজয় আসবেই, বিজয় যখন আসে তখনও রহমানের প্রকৃত বান্দা অজ্ঞদের অজ্ঞতা প্রসূত কথাকে হৃদয়ে বসিয়ে রাখে না বা মাথায় গেঁথে রাখে না, বরং তারা শান্তি চায়। কোরআনের এই নির্দেশকে আজকের মুসলমান রাষ্ট্রপ্রধান এবং সরকারের ক্ষেত্রে এগুলো সামনে রেখে দেখুন বা বিশ্লেষণ করুন, স্পষ্টভাবে বোঝা যায় যে এরা সেই লোক নয়, সেই মানুষ নয় যারা রহমান খোদার বান্দা। মোহাম্মদ রসুল্লাহর আদর্শ যা আমাদেরকে বলে তা হল এক ইহুদি কঠোর ভাষায় ঋণের টাকা ফেরত চেয়েছে, রসুল ইসলাম বড় স্নেহের সাথে এবং শান্তভাবে উত্তর দিয়েছেন। তো অজ্ঞতার সাথে অজ্ঞতার উত্তর দেয়া পৃথিবীতে কোথায়ও পছন্দ করা হয় না, কিন্তু দুনিয়ার মানুষ এটি মেনে চলে না, এই নীতি অনুসরণ করে না। আর কোন মোমেনের জন্য এটি কোনোভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয় বা হতে পারে না যে সে অহংকার প্রকাশ করবে। যদি এই কথা আমরা বুঝি তাহলে আমাদের অনেক পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদের ক্ষেত্রে অনেক সময় কয়েকদিন পর বা কোনো কোনো ক্ষেত্রে সন্তান জন্ম নেওয়ার পরও যে এই সমস্যা মাথা চাড়া দেয় এবং পরিবার ভেঙে যায়, ঘর ভেঙে যায়, এর বড় কারণ হল অজ্ঞতার উত্তরে অজ্ঞতামূলক কথা বলা। একজন এক কথা বলে আরেকজন তার দুটো শব্দ দুটো কথা শুনিয়ে দেয়, তো এইভাবে পরিবার ভেঙে যায়। কোরআনের নির্দেশ যে
যদি প্রত্যেক মানুষ একে অনুধাবন করে এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করে তাহলে ঘরের ঐক্য থেকে আরম্ভ করে সমাজের ঐক্য, একজন মোমেন পুরুষ এবং নারী শান্তির দূতে পরিণত হতে পারে, শান্তি বিতরণকারী হতে পারে। অতএব কথা বুঝতে হবে, কথা বোঝার চেষ্টা করতে হবে। কেননা সর্বদা মনে রাখবেন, একে অপরকে উত্তর দেয়া বা কথা শুনিয়ে দেয়া এবং নিজের অধিকার রয়েছে এটি মনে করা যে আমিই সঠিক, এটি অহংকার এবং অজ্ঞতার কারণে সৃষ্টি হয়। অজ্ঞতা এ কারণেই শুধু দূরীভূত হয় না যে আমি বড় ডিগ্রি অর্জন করেছি বা শিক্ষা গ্রহণ করেছি, বরং অজ্ঞতা হচ্ছে এমন কর্ম, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সৎকর্ম সম্পাদন করো, এমন কাজ যা সঠিক সময়ে উপযুক্ত সময়ে করা হয়। যেখানে এমন ঝগড়া শুরু হবে সেখানে মানুষের উচিত তার শিক্ষা এবং তার বিচক্ষণতার দাবি হচ্ছে সে যেন উভয়ের মধ্যে হতে একজন যেন নীরব হয়ে যায়, যাতে ঝগড়া তুঙ্গে না উঠে বা ঝগড়া আর পরিধি বাড়তে না পারে। যদি এমনটি না থাকে তাহলে সে ডক্টর হোক বা পিএইচডি হোক বা যে কোনো ধরনের ডিগ্রিধারী হোক না কেন, যত বেশি পড়ালেখাই হোক না কেন, সে অজ্ঞই হবে, অজ্ঞ বলে বিবেচিত হবে। অতএব এই অজ্ঞতা হতে বাঁচার জন্য অনেক বেশি প্রয়োজন। কেননা এই বিষয়গুলো এই ইহজগৎকেও জাহান্নাম বানিয়ে দেয় আর খোদাতালার অসন্তুষ্টির কারণও হয়ে থাকে। কাজেই এর চিকিৎসা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, দোয়া করো, ইস্তেগফার করো, লা হাওলা পড়ো, জিকরে ইলাহি করো। অতএব আমাদের সবাইকে এসব নির্দেশের প্রতি আমল করতে হবে, আমল করা প্রয়োজন এবং এই দোয়া করা প্রয়োজন যে হে খোদা, আমাদেরকে অজ্ঞতা এবং কম জ্ঞানের যে অজ্ঞতা এর থেকে রক্ষা করো, এর জাহান্নাম থেকে রক্ষা করো, আর এই পার্থিবতা এবং নোংরামির যে পূজা এর থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের নষ্ট হওয়ার যে জাহান্নাম এর থেকে তুমি রক্ষা করো। যখন স্বামী স্ত্রী ঝগড়া করবে তখন তারা তাদের সন্তানদেরকেও বাহ্যিক জাহান্নামে নিক্ষেপ করবে। এই ঝগড়া বিবাদের ফলে আমি দেখেছি হুজুর বলছেন যে ঝগড়া বিবাদের ফলে সন্তান অনেক সময় নষ্ট হয়ে যায় এবং এমন এমন কর্মে লিপ্ত হয়ে পড়ে যা খোদাতালার অসন্তুষ্টির কারণ হয়ে থাকে। আমার দৃষ্টিতে এমন অনেক বিষয়, এমন অনেক কেস আছে যে যারা আসে বলে যে সন্তানরা পেরেশান, পড়াশোনায় দুর্বল, স্বাস্থ্য ভালো নয়, আর যখন খোঁজ নিয়ে জানা যায় তখন দেখা যায় যে ঘরের যে পরিবেশ, পিতামাতার যে ঝগড়া বিবাদ, এগুলো সন্তানকে সন্তানের জন্য ক্ষতির কারণ হচ্ছে। এ যুগে সমাজ ধর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা রাখছে, যেমনটি আমি শুরুতে বলেছি। এজন্য এই দোয়াও একজন মুমিনের দোয়ায় অন্তর্ভুক্ত থাকা উচিত যে আমাদেরকে কুফর এবং অন্যায়ের জাহান্নাম থেকে রক্ষা করো, আমাদেরকে অজ্ঞতার জাহান্নাম থেকে রক্ষা করো, আমাদেরকে মিথ্যা, স্বার্থপরতা এবং জুলমের জাহান্নাম থেকে রক্ষা করো, আমাদেরকে তোমার সন্তুষ্টি এবং ভালোবাসার থেকে যা দূরে নিয়ে যায় এর জাহান্নাম থেকে রক্ষা করো। এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তখনই লাভ হয় যখন তার নির্দেশাবলী উপর আমল করা হয়। কেননা এসব মন্দ কর্ম সাময়িকভাবে সৃষ্টি হওয়া অথবা স্থায়ীভাবে ঘেরে বসা আমাদের ধ্বংসের কারণ হয়ে থাকে। কারো মাথায় এই চিন্তা উদ্রেক হওয়া উচিত নয় যে আমার মাঝে এই মন্দ স্বভাব নেই, এজন্য এসব দোয়া করার কোন প্রয়োজন আমার নেই। এসব নোংরামি থেকে রক্ষা পাওয়ার এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য এই দোয়া আবশ্যক। আর অন্যের অধিকার প্রদানের ক্ষেত্রে গভীরভাবে চিন্তা করে দেখা উচিত এবং সর্বদা অন্যের অধিকার প্রদান করার ক্ষেত্রে এই দোয়া করা প্রয়োজন সদা মনে রাখতে হবে। যে মুহূর্তে উদাসীন হবেন সে মুহূর্তে কুফরিতে নিক্ষিপ্ত হবেন। মানুষ যদি আল্লাহ তাআলার ব্যাপারে উদাসীন হতে আরম্ভ করে তখন রহমান খোদার কাছ থেকে মানুষের দূরত্ব বাড়তে থাকে। আমি এখনই বলেছি যে আমাদের দোয়া করা উচিত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যার জাহান্নাম থেকে যেন রক্ষা করেন। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, এই রহমান খোদার আয়াতই বলেন যে রহমান খোদার বান্দাদের পরিচয় হচ্ছে লা ইয়াশহাদুনা যুর, যে তারা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, সর্বাবস্থায় তাদের মুখ থেকে সত্য কথা নির্গত হয়। এটি কত উন্নত এবং উত্তম কথা যে আমরা এ যুগের ইমামকে মেনেছি এবং এই সাক্ষী দিয়েছি যে আগত সত্যবাদী এবং খোদার পক্ষ থেকে তিনি এসেছেন, তিনি সত্যবাদী। এই সত্য গ্রহণ করা এবং সত্য সাক্ষী দেওয়ার ফলে আমাদের যে উদ্দেশ্য তা পূর্ণ হয়ে যাবে কি? হ্যাঁ, একটি অংশ পূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু বড় একটি অংশ তখন পূর্ণ হবে যখন আমাদের কথা এবং কাজের মাঝে কোনো বৈপরীত্য থাকবে না, ভিন্নতা থাকবে না। সত্য গ্রহণ করার পর সত্য আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেন বিকশিত হয়, সমাজে আমাদের সত্যতা যেন আমাদের একটা পরিচয় হিসেবে ফুটে ওঠে। সর্বদা আমাদের মনে রাখতে হবে তৌহিদ এর পর সবচেয়ে বড় পুণ্য কাজ হচ্ছে এবং কঠিন কাজ হচ্ছে যা একজন মানুষের সামনে দাঁড়াতে পারে এবং সঠিকভাবে পালন করা, তা হচ্ছে সত্য বলা বা সত্য কাজ করা। হাজার হাজার মানুষের মাঝে এই দয়ার প্রেরণা থাকে ঠিকই, সাধারণত তারা ন্যায় বিচারও করে, কিন্তু সত্যিকার অর্থেই সত্যের বিকাশ এবং সত্য সাক্ষীর উপর যে কোনো অবস্থায় সত্য সাক্ষী দেওয়ার জন্য অনেক সময় অনেক মানুষই প্রস্তুত থাকে না। এখানে ইউরোপে শিক্ষিত লোকদেরও আমরা দেখি যে অনেক এমন আছে যারা ন্যায় বিচার এবং দয়ার ধ্বনি উচ্চকিত করে ঠিকই, কিন্তু নিজেদের বিষয় তো আরেক দিকে, নিজেদের আত্মীয় স্বজনদের ব্যাপারেও যদি সত্য সাক্ষী দিতে হয় তাহলে তারা বিভিন্ন টালবাহানা করতে থাকে, বরং স্বজাতির ব্যাপারেও তারা অনেক সময় এমনটি করে থাকে। আজ বিশ্বে যে সমস্ত ঝগড়া বিবাদ রয়েছে এর ভিত্তি হচ্ছে এই সততার অভাব। এই সততার অভাবের ফলেই এমনটি হচ্ছে, ইনসাফের ধ্বনি উচ্চকিত করা অথবা ছোট্ট গণ্ডিতে ন্যায় বিচার করা এটি পুরোপুরি ভিন্ন বিষয়। পরিপূর্ণ সত্যতার বা ন্যায় বিচারের সঙ্গে পরিপূর্ণরূপে সত্য সাক্ষী দেওয়া এটি পৃথক বিষয়। যদি বিশ্ববাসী এটি অনুধাবন করতে সক্ষম হয় তাহলে আমরা যে বিশ্বের অবস্থার কারণে ভীতত্রস্ত তাহলে এই ভয়ভীতি দূর হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যারা রহমান খোদার বান্দা,
বা রহমানের বান্দা যারা আখ্যায়িত হয় বা বান্দা হওয়ার কমপক্ষে দাবি করে, তাদের অন্যের অধিকার প্রতিষ্ঠা এবং অধিকার প্রদানের ক্ষেত্রে কখনো সত্য সাক্ষ্য গোপন করা উচিত নয়। আমরা পৃথিবীকে আলোকিত করার দাবি নিয়ে দণ্ডায়মান হয়েছি সকল নরনারী, যে আহমদি হওয়ার দাবি করে তার এটি দাবি যে আমরা পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করব, আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা এমনটি না করি তাহলে আমাদের দাবি অন্তঃসার শূন্য। আমরা এই জন্য সৃষ্টি হইনি বা এই জন্য এই জামাতভুক্ত হইনি যে আমরা শুধু জাগতিক বিভিন্ন ডিগ্রি ক্ষেত্রে বা পড়ালেখার ক্ষেত্রে ভালো পজিশন পাবো বা ভালো ফলাফল করব বা সম্পদ অর্জনের সর্বাত্মক চেষ্টা করব, বা আমরা এই প্রতিযোগিতা করব বা ফ্যাশনের ক্ষেত্রে প্রতিযোগিতা করব, এটি নয়। বরং আমরা আমাদের কাজ হলো সত্যের প্রসার, সত্যকে মেনেছি, সত্য প্রসারের চেষ্টা আমাদের করা উচিত, প্রচারের চেষ্টা করা উচিত। যদি এমনটি না হয় তাহলে আমাদের সব দাবি অন্তঃসার শূন্য, অর্থহীন। যোগ ইমামকে মানা তো দূরের কথা, যোগ ইমামকে মেনে আমরা আসলে সত্য থেকেও দূরে চলে যাচ্ছি বলে গণ্য হব। সত্যকে মানার পর সত্য যদি গোপন করি তাহলে এর অর্থ যা দাঁড়াবে তাহলে আমাদের দৃষ্টিতে আল্লাহর কোনো অমূল্যই নেই, বা অন্তত পক্ষে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠার পরিবর্তে আমরা শয়তানি রাজত্ব প্রতিষ্ঠার যেন চেষ্টা করছি বলে গণ্য হব। আমি যেভাবে বলেছি যে একত্ববাদের পর, তহিদের পর সত্য সাক্ষ্য দেয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সবাইকে এটি সামনে রাখা উচিত। তাই আমাদের প্রত্যেক বালক, প্রত্যেক বৃদ্ধ, প্রত্যেক যুবক, প্রত্যেক মহিলা এবং প্রত্যেক নারীকে, পুরুষকে এই অঙ্গীকার করা উচিত যে পরিস্থিতি যাই হোক না কেন সর্বাবস্থায় আমাকে সত্য বলতে হবে। বিশেষ করে আহমদী নারীদের সত্য প্রতিষ্ঠার জন্য এক অভিযান আরম্ভ করা উচিত, কেননা মহিলারা ভবিষ্যৎ প্রজন্মের তরবিয়তের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করবে, তাদেরকে পালন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মহিলাদের কাছ থেকে অঙ্গীকার নিতেন, যার কথা কোরআনেও উল্লেখ আছে, যে কারো উপর মিথ্যা অপবাদ আরোপ করবে না। এটি আবশ্যক নয় যে সব মহিলার মাঝে এই দোষ থাকবে, সব মহিলার মাঝে মিথ্যা অপবাদ আরোপের এই দোষ থাকে না, বা এটি নয় যে পুরুষের ভিতর এই দোষ নেই। আমার সামনে অনেক এমন অনেক দৃষ্টান্ত আছে, মহিলারা সত্য বলছেন, সত্যের উপর নির্ভর করছেন, কিন্তু পুরুষ মিথ্যা বলছে এবং মিথ্যা সাক্ষ্য দিচ্ছে এবং অপবাদ আরোপ করছে। মহিলাদের উপক্ষেত্রে যে বিশেষভাবে এখানে জোর দেওয়া হয়েছে, এই মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে যে জোর দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে, কারণ হলো কোন কোন জাতির মাঝে সে যুগেও আর আজও এই অবস্থা রয়েছে, কোন কোন অঞ্চলের মহিলাদের মাঝে তরবিয়তের অভাবে এই রোগ সর্বত্র ছেয়ে আছে। ছোট ছোট তুচ্ছ বিষয়ে মিথ্যা বলে, সামান্য মিথ্যা কথা বলাকে তারা মিথ্যা পরে কোন, অথচ সামান্য তুচ্ছ মিথ্যা বলাও মিথ্যাই, তাদের মাঝে এই চেতনাই নেই যে মিথ্যা বলা হচ্ছে। দ্বিতীয়ত আমি যেভাবে বলেছি, সমাজের তরবিয়তের ক্ষেত্রে মহিলার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তার পেট থেকে, তার ওরস থেকে বাচ্চার জন্ম হয় এবং পরে সে সমাজের দায়িত্ব নিজের কাঁধে নেয়। বাচ্চা যখন দেখবে যে আমার মা প্রায় ক্ষেত্রে মিথ্যা বলছে, ঘরে স্বামীর বিরুদ্ধে বা স্বামীর ভয়ের কারণে যদি এমনটি হয়ে থাকে, অর্থাৎ বাস্তবতা কিছু আর বলা হচ্ছে ভিন্ন কিছু, আর বাচ্চা যদি জানে যে সত্য বলা হচ্ছে নাকি মিথ্যা বলা হচ্ছে, তাহলে এমন বাচ্চার দৃষ্টিতে সত্যের গুরুত্ব হারিয়ে যায়। তো সত্যের গুরুত্ব যদি হারিয়ে যায় তাহলে আমি যেভাবে বলেছি যে আল্লাহর উপর, আল্লাহর সত্তার ইমানও হারিয়ে যায়। আর এটি আজকের যুগের মিথ্যার সত্য শূন্যতা যে দেখা দিচ্ছে, এটি এর কারণ। বাচ্চারা বোঝে না যে সত্য কি আর মিথ্যা কি। এর কারণ হলো সমাজের, কিছুটা সমাজের প্রভাব, কিছুটা পরিবারের প্রভাব, যে কারণে বাচ্চা ধর্ম থেকে দূরে সরে যায় এবং প্রজন্ম নষ্ট হয়। এখানে আমি এটিও স্পষ্ট করতে চাই যে সকল সত্য কথা বলা আবশ্যক নয় সর্বত্র। আল্লাহ তাআলা কিছু কথা বলা থেকে মানুষকে বারণ করেছেন, কেননা কিছু এমন সত্য হয়ে থাকে যা প্রকাশ করলে পাপের প্রসার প্রচার হয় এবং সমাজের শান্তি বিঘ্নিত হয়। অতএব যাদের এই অভ্যাস রয়েছে, সে পুরুষ হোক বা নারী, সে কারো দোষ দেখলে সর্বত্র বলে বেড়ায়। যখন জিজ্ঞেস করা হয় তখন বলা হয় যে আমরা তো মিথ্যা বলিনি। হুজুর বলছেন ঠিক আছে সত্য বলেছ, কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের পরচর্চা এবং চুগলি থেকেও নিষেধ করেছেন বা বারণ করেছেন। তো সত্য বলা সত্ত্বেও এমন মানুষ নিজেও পাপে লিপ্ত হয় এবং সমাজের শান্তি বিঘ্নিত করে, কেননা কারো দোষ ত্রুটি বলে বেড়ানো, আমি যেভাবে বলেছি এটি পরচর্চা, এটি গীবত, আল্লাহ এটি থেকে কঠোরভাবে মানুষকে বারণ করেছেন। আর এইভাবে প্রকাশ্যে পাপের প্রসার করে বেড়ালে পাপ থেকে বিরত থাকার গুরুত্ব হারিয়ে যায়। তা আল্লাহ তাআলা অশ্লীল বিষয়কে গোপন করার নির্দেশ দিয়েছেন, সকল নোংরামে প্রকাশ করা আবশ্যক নয়। আজকের সমাজে পাশ্চাত্যে নির্লজ্জতার প্রসার এই কারণে ঘটছে। পাপের পাপ এবং পণ্যের পাপ এবং পণ্যের সংজ্ঞা বদলে গেছে, কেননা সকল পাপ এবং অন্যায়কে স্বাধীনতার নামে প্রকাশ্যে সেগুলো ডিসপ্লে করা হয় বা প্রদর্শন করা হচ্ছে। এই কারো সম্পর্কে কোন এই ধরনের সত্য বলা হলে সে এরপর ঝগড়া বিবাদ আরম্ভ করে এবং ধারাবাহিকভাবে ঝগড়া বিবাদ আরম্ভ হয়। এমন অনেক এমন বিষয় আমার সামনে এসেছে যে এক মেয়ে শ্বশুরবাড়ি যায় বিয়ের পর, শ্বশুরবাড়ির বিভিন্ন কথা বা তাদের দুর্বলতা, বিভিন্ন দুর্বলতার এমন কথাবার্তা যা মেয়ের পিতামাতা সম্পর্কে শ্বশুরবাড়িতে আলোচিত হয়েছে, সে এসে নিজের পিতামাতাকে তা বলে দেয়। নিজের পিতামাতার দুর্বলতা সে শ্বশুরবাড়িতে হয়তো বলে বেড়ায়, নিজের পক্ষ থেকে এটি প্রকাশ করে যে আমি বড় সত্যবাদিনী, অনেক সময় বা অনেক সময় নির্বুদ্ধিতার কারণে এমনটি হয়। এরপর ছেলে এবং মেয়ে উভয়ের পরিবারে ঝগড়া এবং বিবাদ আর বিতণ্ডার সূচনা হয়, এর ফলাফল যা প্রকাশ পেয়েছে হয়তো বিয়ে ভেঙে যায় বা উভয় পরিবারের মাঝে দীর্ঘদিনের এক মনোমালিন্য এবং অপবাদ বা দোষারোপের ধারা সূচিত হয় বা সম্পর্ক ছিন্ন হয়। যেমন মানুষও আছে বা এমন স্বামী আছে যে যদি পিতামাতার সাথে সম্পর্ক রাখো এখন তুমি, তাহলে আমার সাথে তোমার আর কোন সম্পর্ক থাকবে না, আমি তোমাকে তালাক দেব। আর এমন মেয়েরাও আছে তারা এই এই কারণে বাধ্য হয়ে তারা প্রায় 10 বছর নিজের পিতামাতার চেহারা তারা দেখার সুযোগ পায়নি। এই জুলম এবং এই অন্যায়ের কারণ হল সামান্য বিষয়কে বা তুচ্ছ বিষয়কে তারা জুলম এবং অন্যায় মনে করে না বা পাপ মনে করে না, আর নিজেদের পক্ষ থেকে বড় সত্যবাদিনী সাজে এরা। হ্যাঁ, যদি নিজাম বা জামাতের ব্যবস্থাপনা বা কোন সংশোধনকারী প্রতিষ্ঠান যদি সাক্ষ্য দেওয়ার জন্য ডাকে, তাহলে সেখানে কোনোভাবে সেখানে কারো পরোয়া না করে সত্য বলা উচিত, সত্য গোপন করা উচিত নয়, সত্য সাক্ষ্য গোপন করা উচিত নয়। তাই এক মোমেন পুরুষ এবং মহিলার সকল কথায় যে উদ্দেশ্য এটি হওয়া উচিত যে আল্লাহর নির্দেশ অনুসারে আমি জীবনযাপন করব।
এরপর আল্লাহ তাআলা এই কথাও বলেন, ওয়াইযা মাররু বিল্লাগওয়ি মাররু কিরামা, অর্থাৎ ইবাদুর রহমান কোন জাগতিক সম্মানের কারণে অথবা পার্থিব শান শকতের কারণে সেসব বিষয় এবং সে সমস্ত হাসি কৌতুকে সে যোগ দেয় না, বরং সে গাম্ভীর্যের সঙ্গে এমন বৈঠক এবং এমন মজলিস হতে যেখানে কেবল পার্থিব শান শকত থাকবে এর থেকে সে মুক্ত থাকে। এই যে ক্রীড়া কৌতুক বা হাসি তামাশা যেগুলো মানুষকে খোদা থেকে দূরে সরিয়ে দেয় এবং আল্লাহ তাআলার যে সুস্পষ্ট শিক্ষা এর ক্ষেত্রে সুস্পষ্ট প্রতিবন্ধকতা হয়, যা নাচ গান হোক বা মানুষের মধ্যে বসে ফানের নামে বিভিন্ন ধরনের কৌতুক করা অথবা বিভিন্ন দেশে বিভিন্ন কাজ করা হয় অথবা ছেলে মেয়েদের একত্রে যে বৈঠক হয় বা বন্ধুত্ব, যা পরবর্তীতে অন্যান্য মন্দকর্মে মানুষকে প্ররোচিত করে, লিপ্ত করে। ইন্টারনেটে রাতের বেলা গভীর রাত পর্যন্ত বসে বা নামাজের সময় ওঠার ক্ষেত্রে তারা আলস্য প্রদর্শন করবে অথবা ইন্টারনেটে চ্যাটিং এবং ফেসবুকের মন্দ ব্যবহার অথবা মহিলাদের মধ্যে বসে কেবল জাগতিক কথাবার্তা বলা, নিজেদের গয়নাগাটি এবং কাপড় বানানোর গল্প করা অথবা কারো সম্পর্কে এই ছিদ্র খুঁজে বেড়ানো, সিদ্ধান্বেষণ করা যে স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নেই বা তার স্বামী তার উপার্জন কত বা অমুকের ঘরে অমুক সময় কে এসেছিল, এগুলো সব বেহুদা কাজ, অনর্থক কাজ। আল্লাহ তাআলা এসব বিষয় করতে বারণ করেছেন এবং বলেছেন রহমান খোদার যারা বান্দা তাদের এটি সাজে না, তাদের দিন এবং রাত ইবাদত এবং জিক্রে ইলাহিতে অতিবাহিত হয়। অতএব জাগতিক কাজকর্মে ব্যস্ত থাকার ক্ষেত্রেও সর্বদা এটি মনে রাখতে হবে যে আমার এই পার্থিব কাজকর্মে ব্যস্ত থাকা যেন কখনো আমাকে এই চেতনায় লিপ্ত না করে যে আমি খোদা থেকে উদাসীন হয়ে পড়েছি, বরং সর্বদা এই অনুভব যেন থাকে যে তিনি আমাকে দেখছেন। যখন এই চেতনা সৃষ্টি হবে তখন যেখানে আমাদের মাঝে আল্লাহ তাআলার ভয় থাকবে, মন্দ কর্ম থেকে মানুষ নিজেকে রক্ষা করবে, সেখানে বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের প্রতিও তার দৃষ্টি নিবদ্ধ থাকবে। আমরা যদি এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখি এবং মনোযোগ দেওয়া উচিত যে আল্লাহ আমাদের কাছে কি প্রত্যাশা রাখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার সকল বিধিনিষেধ বর্ণনা করেছেন, তা আমাদের পালন করা উচিত, সে বিধিনিষেধগুলো সন্ধান করে দেখা উচিত কি আছে, যে কোন কোন কাজ করার তিনি নির্দেশ দিয়েছেন আর তা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এগুলো থেকে আমাদের নিজেদের রক্ষা পাওয়া উচিত। আল্লাহ তাআলা একথা বলে যা গতকাল আমি খুতবায় উল্লেখ করেছি যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, অর্থাৎ তোমরা সর্বোত্তম জাতি যাদের মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, যারা পুণ্য কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এখানে এখানে সব দিক থেকে আমাদের যে দায়িত্ব তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, যদি যদি আমরা আমাদের দৃষ্টিতে এক নির্দিষ্ট রাখি তাহলে সকল প্রকার পুণ্য কাজ করার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হবে এবং সকল প্রকার মন্দ প্রত্যাগ করার জন্য আমরা সংগ্রাম করব। আমরা এই কাজের চেষ্টা করব, আমরা চেষ্টা করব যে আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করে সদ্ব্যবহার করতে হবে এবং আমাদের এই চেষ্টা হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমাদের কিভাবে দরিদ্রদের সেবা করতে হবে। আমরা নিজেদের মাঝে এই গুণ বৈশিষ্ট্য সৃষ্টির চেষ্টা করব, আমানতের দায়িত্ব কিভাবে আমরা রক্ষা করব। আমরা যদি এই চেতনা নিজেদের মাঝে সৃষ্টি করি যে অন্যের অধিকার প্রদানের জন্য আমাদেরকে কোন প্রকার ত্যাগ স্বীকার করতে হবে, কোন ধরনের ত্যাগ স্বীকার করতে হবে আর সুধারণা হবে আমাদের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে আমরা উত্তরোত্তর উন্নতি করতে থাকব আর কষ্ট এবং ধৈর্য আমাদের বৈশিষ্ট্যের অন্যতম গুণ হবে এবং অনুগ্রহসুলভ ব্যবহার করার প্রতি আমাদের মনোযোগ থাকবে। আমরা আমাদের অঙ্গীকার সমূহ রক্ষার চেষ্টা করব, আমরা সন্ধি এবং মৈত্রী গড়ার জন্য আমরা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে সকল প্রকার বিবাদ মিটিয়ে ফেলব, আমাদের আত্মীয় স্বজনের এবং সন্তান সন্ততির প্রতি আমাদের ব্যবহার হবে সুন্দর, প্রতিবেশীর অধিকার প্রদানের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হবে, রাগ ঈর্ষা বিদ্বেষ থেকে নিজেদের মুক্ত রাখব এবং মন্দ ধারণা কুধারণা এবং কারো প্রতি দোষারোপ করা এবং গীবত পরচর্চা করা হতে আমরা নিজেদের মুক্ত রাখব এবং অন্যদের নিয়ে হাসিচট্টা করা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমাদের দৃষ্টিতে অনেক বড় পাপ বিবেচিত হবে, পাপ গণ্য হবে, অন্যায় বা বেহুদা অপব্যয় থেকে আমরা নিজেদের রক্ষা করব, সন্তানদের চোখের স্নিগ্ধতার কারণ বানানোর জন্য শুধু দোয়াই করব না বরং তাদেরকে চোখের প্রশান্তি বানানোর জন্য আমরা ব্যবহারিক যে কাজ তাও করব, আমরা নিজেদের কর্মকাণ্ড দ্বারা তাদের সামনে উত্তম দৃষ্টান্ত স্থাপন করব, স্ত্রী স্বামীর এবং স্বামী স্ত্রী সন্তানদের অধিকার প্রদান করবে, আল্লাহ তাআলার উপর যে নির্ভরতা এবং আস্থা এক্ষেত্রে আমরা উত্তরোত্তর সমৃদ্ধ হব। মোট কথা পুণ্যের আদেশ এবং মন্দ থেকে রক্ষা পাওয়া আমাদের নিজেদের অবস্থায়ও পবিত্র পরিবর্তন সৃষ্টি করার প্রতি আমাদের পবিত্র পরিবর্তন সৃষ্টিকারী বানাবে আমাদেরকে, আমরা সেই পবিত্র সমাজকে সেই পবিত্র সমাজ ব্যবস্থা সৃষ্টি করব, যা সৃষ্টি করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছিলেন, যার বিস্তারিত বিবরণ এবং তার অনুষঙ্গগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, যা এই যুগে পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদের মাঝে প্রচলিত করার জন্য এবং খোদা তালার আদেশ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য এবং আমাদেরকে খোদার বান্দা বানানোর জন্য আল্লাহ তালা হযরত মসীহ মওউদ আলাইহিসালামকে প্রেরণ করেছেন। অতএব আমাদের এই চেষ্টা করা উচিত, আমরা রহমান খোদার সেসব বান্দাদের গণ্ডীভুক্ত হই যাদের সম্পর্কে আল্লাহ তালা এ কথা বলেছেন, এই নীতিগত শিক্ষা দিয়েছেন, ইযা যুক্কিরু বিআয়াত রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মু ওয়া বুনিয়ানা, যখন তাদেরকে তাদের প্রভু প্রতিপালকের কথা স্মরণ করানো হয় তখন তারা অন্ধ এবং বধিরদের মতো আচরণ করে না। সত্যিকার মোমেন এবং রহমান খোদার বান্দা আল্লাহ তালার যে নির্দেশ তার উপরে আমল করে, যখন উপদেশ দেওয়া হয় তা শ্রবণ করে, নিজেদের অবস্থা পাল্টানোর প্রতি তারা মনোযোগ দেয়। অতএব আমাদের মধ্যে হতে প্রত্যেকে চেষ্টা করা উচিত, আমরা ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা এবং ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য তার নির্দেশ অনুযায়ী পরিচালিত হবার চেষ্টা করা। আল্লাহ তালা করুন আমাদের মধ্যে হতে প্রত্যেকে, পুরুষ নারী সবাই, নিজেদের অঙ্গীকার যা আমরা ধর্মকে পার্থিবতার উপর অগ্রাধিকার বা প্রাধান্য দেওয়ার করেছি তাকে দৃষ্টিপটে রেখে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনকারী হই এবং রহমান খোদার সেসব বান্দাভুক্ত হই যাদের উপর খোদা তালার স্নেহের দৃষ্টি সর্বদা থাকে। আসুন এখন দোয়া করুন।
আমিন।